দানিয়েলের বই সংখ্যা ১০২, রাসুলের ত্রিবিধ প্রয়োগ, নবুয়তের গতিশীলতার উন্মোচন, এলিয়াহের ত্রিবিধ প্রয়োগ, ঈশ্বরের নির্বাহী বিচারকালের মধ্যে বার্তা, বার্তাবাহক ও আন্দোলনকে উদ্দেশ করে। এই বিচার যুক্তরাষ্ট্রে রবিবারের আইন কার্যকর হওয়ার সঙ্গে শুরু হয়ে অনুগ্রহের সময়ের সমাপ্তি পর্যন্ত চলতে থাকে। নির্বাহী বিচার এমন এক পর্যায় থেকে ক্রমে তীব্রতর হয় যখন ঈশ্বরের বিচার করুণার সঙ্গে মিশ্রিত থাকে এবং শেষমেশ সাতটি শেষ মহামারীতে তার বিচারসমূহ করুণা ব্যতীত ঢেলে দেওয়া হয় সেই সময়ে পৌঁছায়।
চুক্তির দূতের জন্য পথ প্রস্তুতকারী দূতের ত্রিবিধ প্রয়োগ ঈশ্বরের অনুসন্ধানমূলক বিচারের সমাপনী পর্বে বার্তা, বার্তাবাহক এবং আন্দোলনকে লক্ষ্য করে, যা ১৪৪,০০০ শীলকরণের সময়কালকে চিহ্নিত করে। ওই সময়কাল যুক্তরাষ্ট্রে আসন্ন রবিবার আইন কার্যকর হওয়ার সময় শেষ হবে এবং তখনই ঈশ্বরের কার্যকর বিচারসমূহ শুরু হবে।
বাপ্তিস্মদাতা যোহন খ্রিস্টের, যিনি চুক্তির দূত, পথ প্রস্তুত করেছিলেন দানিয়েলের নবম অধ্যায়ের ২৭তম পদের পূর্তিস্বরূপ চুক্তিকে দৃঢ় করার জন্য। এইভাবে তিনি খ্রিস্টের জন্য এমন পথও প্রস্তুত করেছিলেন যাতে তিনি হঠাৎ তার মন্দিরে এসে লেবির পুত্রদের পরিশুদ্ধ করেন, যা তিনি ৩.৫ বছরব্যাপী তার সেবা কার্যের শুরুতে ও শেষে করেছিলেন। ভৌত মন্দিরের পরিশুদ্ধকরণ ছিল লেবির পুত্রদের দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্তদের আত্মার মন্দির পরিশুদ্ধ করার তার কাজের প্রতীক।
মন্দির শুদ্ধ করার তার বাস্তব কাজটি ছিল ভবিষ্যৎবাণীর পূরণ, এবং তিনি যখন যোহন অধ্যায় ২:১৩-২২ বর্ণিত সেই কাজ সম্পন্ন করলেন, তখন পবিত্র আত্মা শিষ্যদের পুরাতন নিয়মের একটি অংশ স্মরণ করিয়ে দিলেন, যা ছিল মালাখি ৩-এর পূরণার্থে শিষ্যদের শুদ্ধ ও পরিশোধন করার তার কাজেরই একটি অংশ।
যোহনের সুসমাচারের সেই অংশে খ্রিস্ট বলেছিলেন যে তার দেহ মন্দির ধ্বংস করা হলে তিনি ৩ দিনের মধ্যে তা আবার দাঁড় করাবেন। তর্কপ্রবণ ইহুদিদের সঙ্গে কথোপকথনে আরও জানা গেল যে হেরোদ যে প্রকৃত মন্দিরটির সংস্কার করিয়েছিলেন এবং যা ওই বছরেই শেষ হয়েছিল তা করতে ৪৬ বছর লেগেছিল। স্বর্গদূত, পবিত্র আত্মা ও নবীদের কাজের মাধ্যমে তার বাক্যে তিনি যে ভবিষ্যৎবাণীমূলক বাক্যের সঙ্গে সংশ্লিষ্ট বিধিগুলি প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে একটির উদাহরণ দিয়ে যীশু তার শিষ্যদের শুদ্ধ করছিলেন।
তিনি এমন একটি ভবিষ্যৎবাণীমূলক উদাহরণ দিলেন যে আক্ষরিকটি আধ্যাত্মিককে প্রতিনিধিত্ব করে। তিনি ৪৬ সংখ্যাকে মন্দিরের প্রতীকের রূপে এক ভবিষ্যৎবাণীমূলক চাবিকাঠি হিসেবে প্রতিষ্ঠা করলেন। ৪৬ ছিল সেই দিনের সংখ্যা যতদিন মূসা মন্দিরের জন্য নির্দেশাবলী গ্রহণ করতে পর্বতে অবস্থান করেছিলেন। ৪৬ হল মানবদেহ নামক মন্দিরটি যে ক্রোমোজোম দিয়ে গঠিত তাদের সংখ্যা। ৪৬ হল সেই বছরের সংখ্যা ১৯৭৩ থেকে ১৮২৪, যে সময়ে প্রথমে পৌত্তলিকতা এবং পরে পোপতন্ত্র দ্বারা পদদলিত আধ্যাত্মিক মন্দিরের পুনঃস্থাপন সম্পন্ন হয়েছিল।
দুটি মন্দির শুদ্ধিকরণে এমন প্রতীক বোধ অন্তর্ভুক্ত যে ৩ দিন ৪৬ বছরের সমতুল্য। এতে সেই নীতিও অন্তর্ভুক্ত যে আক্ষরিকটি আধ্যাত্মিককে প্রতিনিধিত্ব করে। এটি ভবিষ্যৎবাণীর পূর্ণতা এবং পূর্বাভাস উভয়ই ছিল। এই দুই শুদ্ধিকরণ এমন এক সত্যকে উপস্থাপন করে যা এক শ্রেণী ভুল বোঝে এবং আরেক শ্রেণীর কাছে উদ্ঘাটিত হয়।
দুটি শুদ্ধিকরণ এমন এক সময়কালকে চিহ্নিত করে যখন ঈশ্বরের মণ্ডলী এতটাই কলুষিত হয়ে পড়েছে যে তা ব্যভিচারীন সর্পপ্রজন্ম হয়ে উঠেছে, যারা একটি নিদর্শনের খোঁজ করছে অথচ সেই নিদর্শনই তাদেরকে সরাসরি ব্যাখ্যা করা হচ্ছে। কারণ দেওয়া হবে একমাত্র যে নিদর্শন, তা হল সেই মন্দিরের ধ্বংসের নিদর্শন যা ৩ দিনের মধ্যে আবার দাঁড় করানো হয়।
হ্যাঁ,
বিষধর সাপের বংশ, তোমরা যারা দুষ্ট কিভাবে ভালো কথা বলবে? কারণ হৃদয়ের প্রাচুর্য থেকে মুখ কথা বলে। তখন শাস্ত্রবিদদের ও ফারিসিদের মধ্যে কয়েকজন বলল, গুরু, আমরা তোমার কাছ থেকে একটি নিদর্শন দেখতে চাই। কিন্তু তিনি তাদের উত্তরে বললেন, একটি দুষ্ট ও ব্যভিচারী প্রজন্ম নিদর্শন খোঁজে, আর তাকে কোনো নিদর্শন দেওয়া হবে না, শুধু নবী জোনাহর নিদর্শন ছাড়া। কারণ যেমন জোনাহ ৩ দিন ৩ রাত তিমির পেটে ছিল, তেমনি মনুষ্যপুত্র পৃথিবীর অন্তরে ৩ দিন ৩ রাত থাকবে। মথি ১২:৩৫-৩৮-৪০।
এই সব ভবিষ্যৎবাণীমূলক দিকসমূহ চুক্তির দূতের হঠাৎ তার মন্দিরে আগমনের ৩টি পরিপূর্তিতেই প্রতিফলিত হয়েছে, যেমন তিনি যোহনের সুসমাচারের দ্বিতীয় অধ্যায়ে করেছিলেন।
ইহুদিদের পাস্কা উৎসব নিকটে ছিল এবং যীশু জিরুসালেমে গেলেন।
তিনি মন্দিরে গরু, ভেড়া ও পায়রা বিক্রেতাদের এবং টাকা বদলকারীদের বসে থাকতে পেলেন। তিনি ছোট ছোট দড়ি দিয়ে একটি চাবুক বানিয়ে ভেড়া ও গরুসহ তাদের সকলকে মন্দির থেকে বের করে দিলেন। টাকা বদলকারীদের টাকা ঢেলে দিলেন এবং টেবিলগুলো উল্টে দিলেন। আর যারা পায়রা বিক্রি করছিল তাদের বললেন, এই জিনিসগুলো এখান থেকে সরাও, আমার পিতার গৃহকে বাণিজ্যের ঘর করো না। তখন তার শিষ্যরা স্মরণ করল যে লেখা আছে, তোমার গৃহের জন্য উৎসাহ আমাকে গ্রাস করেছে। তখন ইহুদিরা উত্তর দিয়ে তাকে বলল, তুমি যেহেতু এইসব কাজ করছ, আমাদের কোন নিদর্শন দেখাবে? যিশু উত্তর দিয়ে তাদের বললেন, এই মন্দির ভেঙে ফেল, তিন দিনের মধ্যে আমি এটিকে আবার তুলব। তখন ইহুদিরা বলল, এই মন্দির নির্মাণ করতে 46 বছর লেগেছে, আর তুমি কি তিন দিনের মধ্যে এটিকে আবার তুলবে? কিন্তু তিনি তার দেহের মন্দির সম্বন্ধে বলেছিলেন। অতএব যখন তিনি মৃতদের মধ্য থেকে উঠলেন, তখন তার শিষ্যরা স্মরণ করল যে তিনি তাদের এ কথা বলেছিলেন, এবং তারা শাস্ত্র ও যিশুর কথায় বিশ্বাস করল। যোহন 2:13-22।
চুক্তির দূত লেবির পুত্রদের রূপা ও সোনার মতো পরিশুদ্ধ ও শোধন করবেন। রূপা ঈশ্বরের বাক্যকে এবং সোনা বিশ্বাসকে নির্দেশ করে। চুক্তির দূত তার ভাববাদী বাক্যের প্রতি তাদের বিশ্বাস বৃদ্ধি করে তার শিষ্যদের পরিশুদ্ধ করবেন। সেই ভাববাদী বাক্যটির উদ্দেশ্য ছিল পরিশুদ্ধ করা, আবার শোধন করাও। তার ভাববাদী বাক্য সর্বদাই একটি পরীক্ষার প্রতিনিধিত্ব করে, এবং তার এই ভাববাদী বাক্যের মাধ্যমেই লেবির পুত্ররা শোধিত হয়, সেই সময় যখন তিনি হঠাৎ তার মন্দিরে আসেন।
যার কুলা তার হাতে, এবং তিনি তার মাড়াইয়ের মাঠ সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন, আর তার গম গোলায় সংগ্রহ করবেন। মথি 3:12। এটি শোধনের সময়গুলির একটি ছিল। সত্যের বাক্য দ্বারা ভুষি গম থেকে পৃথক করা হচ্ছিল, কারণ তিরস্কার গ্রহণ করার পক্ষে তারা অত্যন্ত অহংকারপূর্ণ ও আত্মধার্মিক ছিল, নম্রতার জীবন গ্রহণ করার পক্ষে অত্যন্ত জগৎপ্রেমী ছিল। তাই অনেকে যিশুর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখনও অনেকে একই কাজ করছে। আজ আত্মাগণ পরীক্ষা করা হচ্ছে, যেমন কফরনহোমের সমাজগৃহে সেই শিষ্যদের পরীক্ষা করা হয়েছিল। যখন সত্য হৃদয়ে পৌঁছে দেওয়া হয়, তখন তারা দেখে যে তাদের জীবন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা নিজেদের মধ্যে সম্পূর্ণ পরিবর্তনের প্রয়োজন দেখে, কিন্তু আত্ম অস্বীকারমূলক কাজ গ্রহণ করতে তারা ইচ্ছুক নয়। অতএব তাদের পাপ প্রকাশিত হলে তারা ক্রুদ্ধ হয়, তারা অপমানিত ও আহত বোধ করে চলে যায়, ঠিক যেমন শিষ্যরা যিশুকে ছেড়ে চলে গিয়েছিল। গুঞ্জরিত স্বরে বলেছিল, এ কথা কঠিন, কে তা শুনিতে পারে? The Desire of Ages 392।
কফরনহোমের সিনাগগে থাকা সেই পরীক্ষিত আত্মাগুলি বুঝতে অস্বীকার করেছিল যে খ্রিস্ট যখন তাদের বলেছিলেন যে তাদের তার মাংস খেতে এবং তার রক্ত পান করতে হবে, তখন তিনি একটি আধ্যাত্মিক সত্য প্রকাশ করতে তার আক্ষরিক দেহকে ব্যবহার করছিলেন। এটি ছিল সেই অভিন্ন ভাববাদী প্রতিনিধিত্ব যা তিনি যোহন 2 অধ্যায়ে মন্দির বিষয়ে করেছিলেন, যখন আক্ষরিকটি আধ্যাত্মিকের আগে আসে এবং তাকে প্রতিনিধিত্ব করে। এই নীতিটিকে তারা একটি কঠিন কথা বলে স্বীকার করল এবং তা শুনতে অনিচ্ছুক ছিল। তখন তারা ফিরে গেল এবং আর কখনও তার সঙ্গে চলল না। ওটি ঘটেছিল যোহন 6:66 ছস্যেচ্ছেদ, যা অচিরে আসন্ন রবিবারের আইনকে প্রতিনিধিত্ব করে, যা 22 অক্টোবর 1844 দ্বারা প্রতিকায়িত হয়েছিল, যা আবার ক্যালভ্যারির ক্রুশ দ্বারা প্রতিকায়িত হয়েছিল।
সেই সময় থেকে তার অনেক শিষ্য ফিরে গেল এবং আর তার সঙ্গে চলল না। যোহন 6:66।
যোহনের 2 অধ্যায়ে পবিত্র আত্মা শিষ্যদের মনকে ঈশ্বরের উৎসাহ বর্ণনাকারী ভবিষ্যৎবাণীটি স্মরণ করতে প্রণোদিত করেছিলেন এবং হিব্রু ও গ্রিক উভয় ভাষাতেই উৎসাহী এবং ঈর্ষান্বিত দুটোর জন্য একই শব্দ ব্যবহৃত হয়।
কারণ তোমার গৃহের প্রতি উৎসাহ আমাকে গ্রাস করেছে, এবং যারা তোমাকে নিন্দা করেছে তাদের নিন্দা আমার ওপর পতিত হয়েছে। গীতসংহিতা 6:5।
ঈশ্বরের উৎসাহ, যা তার ঈর্ষাই, ঈর্ষান্বিত ঈশ্বর হিসেবে ঈশ্বরের চরিত্রের উপাদানকে প্রকাশ করে। যারা তাকে ঘৃণা করে তাদের উপর তার ঈর্ষা 3 ও 4 প্রজন্ম পর্যন্ত প্রকাশিত হয়। যোহন রচিত সুসমাচারের 2 অধ্যায়ে পবিত্র আত্মা প্রতিষ্ঠা করছিলেন যে চুক্তির দূতের দ্বারা সম্পন্ন হওয়া শুদ্ধিকরণ 4 ও শেষ প্রজন্মে ঘটে,
যদিও শেষ প্রজন্মের পেয়ালা পূর্ণ হলে তৃতীয় প্রজন্মের কিছু লোক তখনও দাঁড়িয়ে থাকে। সে প্রজন্মটি বিষঘর সাপের ব্যভিচারীন প্রজন্ম।
মোশি চতুর্থ প্রজন্মকে প্রতিনিধিত্ব করেছিলেন এবং তখনই তিনি ৪৬ দিন ধরে মন্দির নির্মাণের বিষয়ে নির্দেশনা গ্রহণ করেছিলেন। সেই দিনগুলোতে তিনি আইন গ্রহণ করেছিলেন যাতে দ্বিতীয় আদেশে বর্ণিত আছে যে ঈশ্বরের ঈর্ষা তৃতীয় ও চতুর্থ প্রজন্মে প্রকাশিত হয়।
তিনি আব্রামের কাছে বললেন, নিশ্চয়ই জেনে রাখো যে তোমার সন্তান সন্ততি এমন এক দেশে পরদেশী হবে যা তাদের নয়, এবং তারা তাদের দাসত্ব করবে, আর তারা তাদের ৪০০ বছর ধরে অত্যাচার করবে, আর যে জাতির দাসত্ব তারা করবে সেই জাতিকেও আমি বিচার করব। তারপর তারা বিপুল ধনসম্পদ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসবে, আর তুমি শান্তিতে তোমার পিতৃপুরুষদের কাছে যাবে, তুমি সুবার্ধককে সমাধিস্থ হবে। কিন্তু চতুর্থ প্রজন্মে তারা আবার এখানে আসবে, কারণ আমোরীয়দের পাপ এখনও পূর্ণ হয়নি। উৎপত্তি ১৫:১৮ সংলেন।
প্রাচীন ইসরায়েলের শেষ প্রজন্মে খ্রিস্টী মণ্ডলীর মন্দির, যাকে পিতর আধ্যাত্মিক গৃহ বলেছিলেন, স্থাপিত হয়েছিল। সেই ইতিহাসে তার উৎসাহে মন্দির শুদ্ধ করতে গিয়ে ঈশ্বর দুইবার তার ঈর্ষা প্রকাশ করেছিলেন। ১৮৮৪ সালে ঈশ্বর মিলারাইটদের আধ্যাত্মিক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এবং আবারও তিনি পূর্বতন নির্বাচিত জাতিকে পাশ কাটিয়ে চলে গিয়েছিলেন। সেই ইতিহাসে চুক্তির দূত ২২ অক্টোবর ১৮৮৪ আকস্মিকভাবে এসে উপস্থিত হয়েছিলেন।
তার আবির্ভাবের জন্য উইলিয়াম মিলারের প্রচারকর্মের মাধ্যমে পথ প্রস্তুত করা হয়েছিল। প্রোটেস্ট্যান্টরা ও মিলারাইটরা যখন ১৮৫৪ সালের ২২ অক্টোবরের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন দুটি শ্রেণী পরীক্ষা করা হয়েছিল। প্রোটেস্ট্যান্টদের পরীক্ষার সময় এসে পৌঁছেছিল শেষ সময়, অর্থাৎ ১৭৯৮ সালে প্রথম স্বর্গদূতের আগমনের সময়। লিবীয়দেরকে পরিশুদ্ধ ও শোধন করার যে বার্তাটি ১৮৩১ সালে আনুষ্ঠানিক রূপ পেয়েছিল, তারপর ১৮৪০ সালের অক্রম আগস্ট প্রথম স্বর্গদূতের বার্তাটি ক্ষমতাপ্রাপ্ত হলে প্রোটেস্ট্যান্টদের পরীক্ষা শুরু হয়েছিল। ১৮৫৪ সালের ১৯ এপ্রিল প্রোটেস্ট্যান্টরা পরীক্ষায় ব্যর্থ হয়েছিল এবং বাবিলনের কন্যারা হয়ে গিয়েছিল।
তারপর দ্বিতীয় স্বর্গদূত উপস্থিত হলেন এবং মিলারাইটদের বিশ্বাস তখন পরীক্ষিত হল, শুদ্ধিকরণ ও পরিশোধনও সম্পন্ন হল। ১৮ থেকে ১৭ পর্যন্ত এক্সেটার ক্যাম্প মিটিংয়ে যখন দ্বিতীয় স্বর্গদূতের বার্তা শক্তি পেল, তখন মিলারাইটদের মধ্যে জ্ঞানী ও মূর্খদের পৃথকীকরণের পরীক্ষাটি সম্পন্ন হল।
জ্ঞানী ও মূর্খদের মধ্যে পার্থক্য ছিল তেল, যা ছিল মধ্যরাত্রির আহ্বানের ভাববাদী বার্তা। ১৮৪৪ সালের ২২ অক্টোবর তৃতীয় স্বর্গদূত যখন আগমন করলেন, তখন মন্দিরটি ৪৬ বছরে নির্মিত হয়েছিল। তখনই চুক্তির দূত আকস্মিকভাবে তার মন্দিরে এসে উপস্থিত হলেন।
পবিত্র স্থানের শুদ্ধিকরণের জন্য আমাদের মহাযাজক হিসেবে খ্রিস্টের মহাপবিত্র স্থানে আগমন, যা দানিয়েল ৮:১৪ দৃষ্টিগোচর করা হয়েছে, মনুষ্যপুত্রের প্রাচীন দিবসের নিকটে আগমন, যেমনটি দানিয়েল ৭:১৩ উপস্থাপিত হয়েছে, এবং প্রভুর তার মন্দিরে আগমন, যা মালাখি দ্বারা পূর্ববাণীকৃত হয়েছে, এসবই একই ঘটনার বর্ণনা, এবং এটিই আরও উপস্থাপিত হয়েছে বরযাত্রীর বিবাহে আগমনের দ্বারা, যা খ্রিস্ট মথি ২৫ ১০ কুমারীর দৃষ্টান্তে বর্ণনা করেছেন, দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৪:২৬।
সেই সময় চুক্তির দূত মিলারাইট শিষ্যদের শোধন ও পরিশুদ্ধ করার কাজ শুরু করলেন, যাদের মালাখির তৃতীয় অধ্যায়ে লেবির পুত্রগণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার আহ্বানে যারা বড়কে অভ্যর্থনা করতে বেরিয়ে পড়েছিল, তাদের মধ্যে অনেকেই তৃতীয়টি, যা পৃথিবীকে দেওয়া হবে এমন শেষ পরীক্ষামূলক বার্তা, প্রত্যাখ্যান করেছিল এবং শেষ আহ্বান জানানো হলে অনুরূপ অবস্থান নেওয়া হবে। এই দৃষ্টান্তের প্রতিটি বিবরণ মনোযোগ সহকারে অধ্যয়ন করা উচিত। আমাদের প্রতিনিধিত্ব করে হয় জ্ঞানী কুমারীরা, নয়তো মূর্খ কুমারীরা। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ৩১ অক্টোবর ১৮৯৯।
১৮৪০ সালের ১১ আগস্ট যখন প্রথম স্বর্গদূতদের বার্তা শক্তিশালী করা হল, তখন অসংখ্য মানুষ মিলারাইট আন্দোলনে যোগ দিয়েছিল। তারপর ১৮৪৪ সালের ১৯ এপ্রিল একটি বড় দল আন্দোলন ত্যাগ করল। ১৮৪৪ সালের ২০ অক্টোবর প্রচলিত মত হল যে প্রায় ৫০ জন বিশ্বাসের দ্বারা অতি পবিত্র স্থানে প্রবেশ করেছিলেন। ধরে নিলে যে সংখ্যা আনুমানিক ৫০ জন, যারা শুরুতে তৃতীয় স্বর্গদূতের আলো অনুসরণ করেছিল, তাহলে যখন আমাদের জানানো হয় যে অনেকে,
যারা প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতদের বার্তাগুলি গ্রহণ করেছিল তারা তৃতীয়টিকে শেষ পরীক্ষা স্বরূপ বার্তাটিকে প্রত্যাখ্যান করল। এর অর্থ কি?
যুক্তির দূত হঠাৎ তার মন্দিরে এসে স্বর্গের পবিত্র স্থানের আলো এবং তৃতীয় স্বর্গদূতের বার্তা তিনি তৃতীয় স্বর্গদূতের অভিজ্ঞতায় অগ্রসর হওয়া সেই ৫০ জনের কাছে উন্মোচিত করলেন, কিন্তু শুরুতে তারা ছড়িয়ে ছিটিয়েছিল। তখন তাদের হতাশা প্রথম হতাশার চেয়ে বেশি ছিল, যদিও সিস্টার হোয়াইট আমাদের জানান যে তাদের হতাশা ক্রুশের পর শিষ্যদের হতাশার মতো ততটা ছিল না।
দুই সমান্তরাল ইতিহাসে এই খ্রিস্ট হতাশদের কাছে তার ভবিষ্যৎবাণীমূলক বাক্য উন্মুক্ত করেছিলেন এবং ১৮০৫ সালের মধ্যে সিস্টার হোয়াইট বলেন যে তাকে দেখানো হয়েছিল যে প্রভু তখন তার জনগণকে জড়ো করার জন্য আবার তার হাত প্রসারিত করছিলেন।
২শে সেপ্টেম্বর ১৮৫০ প্রভু আমাকে দেখালেন যে তিনি তার লোকদের অবশিষ্ট অংশকে উদ্ধার করার জন্য দ্বিতীয় এবার তার হাত প্রসারিত করেছেন এবং এই সমবেতকরণের সময়ে প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। বিচ্ছুরণের সময় ইসরায়েল আঘাতপ্রাপ্ত ও ছিন্নভিন্ন ছিল, কিন্তু এখন সমবেতকরণের সময় ঈশ্বর তার লোকদের আরোগ্য করবেন এবং তাদের ক্ষত বেঁধে দেবেন। বিচ্ছুরণে সত্য প্রচারের জন্য করা প্রচেষ্টার প্রভাব খুবই সামান্য ছিল, তাতে খুব কম বা প্রায় কিছুই সম্পন্ন হয়নি, কিন্তু সমবেতকরণের সময় যখন ঈশ্বর তার লোকদের জড়ো করতে তার হাত বাড়িয়েছেন তখন সত্য প্রচারের প্রচেষ্টাগুলি তাদের অভিপ্রেত ফল দেবে। সকলেরই ঐক্যবদ্ধ ও উদ্যমীভাবে কাজে নিয়োজিত হওয়া উচিত। আমি দেখলাম এখন সমবেতকরণের সময় আমাদের পথনির্দেশের জন্য কেউ যদি উদাহরণ হিসেবে বিচ্ছুরণের দিনগুলোর কথা টানে সেটি লজ্জার বিষয়, কারণ ঈশ্বর যদি এখন আমাদের জন্য তখন যতটা করেছিলেন তার চেয়ে বেশি কিছু না করেন, তবে ইসরায়েল কখনোই সমবেত হবে না। সত্য যেমন প্রচার করা দরকার, তেমনি একটি পত্রিকায় তা প্রকাশ করাও সমানভাবে প্রয়োজনীয়। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১ নভেম্বর ১৮৫০।
ক্রুশের শিষ্যরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল এবং সেই ইতিহাসে তিন দিন পর তিনি তার ছত্রভঙ্গ শিষ্যদের একত্র করতে শুরু করেন। ১৮৫৪ সালের শেষের প্রায় তিন বছর পরে খ্রিস্ট তার ছত্রভঙ্গ পালকে একত্র করতে শুরু করেছিলেন। সেই ইতিহাসে তিনি তার জনগণকে প্রকাশনার কাজ শুরু করতে এবং হাবাক্কুকের দুইটি সারণীর মধ্যে দ্বিতীয়টি প্রকাশ করতে পরিচালিত করেছিলেন, যা ১৮৫০ সালের শেষে তৈরি করা হয়েছিল এবং তারপর ১৮৫১ সালের জানুয়ারিতে রিভিউ অ্যান্ড হেরল্ডে বিক্রির জন্য দেওয়া শুরু হয়।
প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ইতিহাসে প্রতিষ্ঠিত মন্দিরকে যে বার্তা শুদ্ধ করেছিল, ১৮৪৩ সালের চার্ট ছিল সেই বার্তার দৃশ্যমান প্রতিরূপ। তৃতীয় স্বর্গদূতের আগমনে ঈশ্বর তার কাজ সমাপ্ত করে তার লোকদের ঘরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তারা প্রাচীন ইসরায়েলের মতো বিদ্রোহ করল এবং তখন প্রাচীন ও আধুনিক উভয় ইসরায়েলকেই মরুভূমিতে ঘুরে বেড়ানোর জন্য নির্ধারণ করা হল। যে অ্যাডভেন্টিস্টরা প্রথমে তৃতীয় স্বর্গদূতের আলো গ্রহণ করেছিল তারা যদি বিশ্বাসে এগিয়ে যেত তাদের বার্তার দৃশ্যমান প্রতিরূপ যা ছিল ১৮৫০ সালের চার্ট সঙ্গে নিয়ে, তবে তারা যিশুর দ্বিতীয় আগমন আনতে পারত এবং ঘরে ফিরে যেতে পারত। কিন্তু তাদের নিয়তি ছিল যিহোশুয়া ও ক্যালেব এবং অবিশ্বস্ত ১০ গুপ্তচরের ইতিহাস পুনরাবৃত্তি করা।
১৮৪৪ সালের মহা হতাশার পর যদি অ্যাডভেন্টিস্টরা তাদের বিশ্বাস দৃঢ়ভাবে আঁকড়ে ধরতেন এবং ঈশ্বরের উন্মোচিত পথ নির্দেশে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতেন, তৃতীয় স্বর্গদূতের বার্তা গ্রহণ করে পবিত্র আত্মার শক্তিতে তা সারা বিশ্বে ঘোষণা করতেন, তাহলে তারা ঈশ্বরের পরিত্রাণ দেখতেন, প্রভু তাদের প্রচেষ্টার সঙ্গে মহাশক্তিতে কাজ করতেন, কাজটি সম্পন্ন হতো এবং খ্রিস্ট তার লোকদের তাদের পুরস্কার গ্রহণ করানোর জন্য এতদিনে এসে যেতেন। কিন্তু সেই হতাশার পর যে সন্দেহ ও অনিশ্চয়তার সময় এল, তাতে বহু অ্যাডভেন্টিস্ট বিশ্বাসী তাদের বিশ্বাস ত্যাগ করেছিলেন, ফলে কাজ ব্যাহত হল এবং পৃথিবী অন্ধকারে রয়ে গেল। যদি সমগ্র অ্যাডভেন্টিস্ট সম্প্রদায় ঈশ্বরের আজ্ঞাসমূহ ও যিশুর বিশ্বাসে ঐক্যবদ্ধ হতো আমাদের ইতিহাস কতই না ভিন্ন হতো। ইভাঞ্জেলিজম ১৬৯৫।
বাপ্তিস্মদাতা জোহন এবং উইলিয়াম মিলার খ্রিস্টের আকস্মিক আগমন এবং এমন একটি জনগোষ্ঠীকে শুদ্ধ করার জন্য পথ প্রস্তুত করেছিলেন যারা পবিত্র আত্মার শক্তির অধীনে পরিত্রাণের বার্তাটি সমগ্র বিশ্বে নিয়ে যাবে। খ্রিস্টের শিষ্যরা তাদের দায়িত্ব সম্পন্ন করেছিলেন, কিন্তু অ্যাডভেন্টবাদের সূচনা লগ্ন তা করতে পারেনি। ১৮৫৬ সালের মধ্যে তারা লাউদিকিয়ার অবস্থায় পতিত হয়েছিল,
সাত বারের উন্নত আলো প্রত্যাখ্যান করেছিল এবং ১৮৬৩ সালে এমন এক ক্রমবর্ধমান বিদ্রোহের প্রক্রিয়া শুরু করেছিল যা শিগগির আগত রবিবারের আইন পর্যন্ত পৌঁছাবে। ১৮৬৩ সালের বিদ্রোহটি ১০ গুপ্তচরের বিদ্রোহ দ্বারা প্রতিকায়িত ছিল। মরুভূমিতে ৪০ বছরের ঘোরাঘুরির শেষে প্রাচীন ইসরায়েলকে একই পরীক্ষায় আবার ফিরিয়ে আনা হয়েছিল, ফলে আধুনিক ইসরায়েলকেও প্রারম্ভিক পরীক্ষায় আবার ফিরিয়ে আনার একটি উদাহরণ প্রদান করা হয়েছিল।
কাদেশে ১০ জন গুপ্তচরের বিদ্রোহটি ৪০ বছর পরে আবার কাদেশেই পুনরাবৃত্তি হয়েছিল। ১০ গুপ্তচরের সেই বিদ্রোহ যা ৪০ বছরের মরুপ্রান্তরে ঘোরাঘুরির কারণ হয়েছিল সেটিই ১৮৬৩ সালের বিদ্রোহের প্রতিনিধিত্ব করে, যখন আধুনিক ইসরায়েল লাওদিকিয়ার মরুপ্রান্তরে নিজেদের ঘোরাঘুরি ডেকে এনেছিল। ৪০ বছরের শেষে প্রাচীন ইসরায়েলকে আবার কাদেশে আনা হয়েছিল, ফলে বোঝা যায় যে ১৮৬৩ সালের বিদ্রোহে যে পরীক্ষা মিলেরাইট অ্যাডভেন্টিজমকে শোধন করেছিল তা পুনরাবৃত্ত হবে যখন চুক্তির দূত আবার হঠাৎ করে তার মন্দিরে আবার আসবে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
গিলিয়াদ ও বাশান জয়ের সময় অনেকেই স্মরণ করেছিল সেই ঘটনাগুলি যা প্রায় ৪০ বছর আগে কাদেশে ইসরায়েলকে দীর্ঘ মরুভ্রমণে নিক্ষিপ্ত করেছিল। তারা দেখল যে প্রতিশ্রুত দেশ সম্পর্কে গুপ্তচরদের প্রতিবেদন বহু দিক থেকেই সঠিক ছিল। শহরগুলি ছিল প্রাচীর বেষ্টিত ও অত্যন্ত বৃহৎ এবং সেখানে দৈত্যাকৃতি লোকেরা বাস করত, যাদের তুলনায় হিব্রুরা ছিল মাত্র বামনের মতো। কিন্তু এখন তারা বুঝতে পারল যে তাদের পিতৃপুরুষদের মারাত্মক ভুল ছিল ঈশ্বরের শক্তির ওপর অবিশ্বাস করা। এই একটিই তাদেরকে তৎক্ষণাৎ সেই সুন্দর দেশে প্রবেশ করতে বাধা দিয়েছিল। যখন তারা প্রথম কানানে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল তখন সেই উদ্যোগটি এখনকার তুলনায় অনেক কম কঠিন ছিল। ঈশ্বর তার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা যদি তার আদেশ মানে তিনি তাদের আগে আগে যাবেন এবং তাদের হয়ে যুদ্ধ করবেন এবং তিনি দেশের অধিবাসীদের তাড়িয়ে দিতে বোলতার ঝাঁকও পাঠাবেন। তখন জাতিসমূহের ভয় সাধারণভাবে জাগ্রত হয়নি এবং তাদের অগ্রগতিকে ঠেকাতে খুব সামান্য প্রস্তুতিই নেওয়া হয়েছিল। কিন্তু এখন যখন প্রভু ইসরায়েলকে এগিয়ে যেতে আদেশ দিলেন, তাদের সজাগ ও শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে অগ্রসর হতে হবে এবং তাদের আগমন প্রতিরোধের জন্য প্রস্তুতি নিয়ে রাখা বৃহৎ ও সুপ্রশিক্ষিত সেনাবাহিনীর সঙ্গে লড়তে হবে। ওগ ও সিহনের সঙ্গে তাদের সংঘর্ষে জনগণ সেই একই পরীক্ষার সম্মুখীন হল যে পরীক্ষায় তাদের পিতৃপুরুষেরা এত প্রকটভাবে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু এখন পরীক্ষা ছিল অনেক বেশি কঠোর সেই সময়ের তুলনায় যখন ঈশ্বর ইসরায়েলকে অগ্রসর হতে আদেশ দিয়েছিলেন। প্রভুর নামে অগ্রসর হতে বলা হলে তারা যখন তা মানতে অস্বীকার করেছিল তখন থেকে তাদের পথের বাধাগুলো অনেক বেড়ে গিয়েছিল। এভাবেই ঈশ্বর এখনও তার লোকদের পরীক্ষা করেন, আর যদি তারা পরীক্ষায় টিকতে ব্যর্থ হয় তিনি তাদের আবার একই অবস্থানে নিয়ে আসেন এবং দ্বিতীয়বার পরীক্ষাটি আরও সন্নিকটে আসবে এবং আগের চেয়ে অধিক কঠোর হবে। এভাবে চলতে থাকে যতক্ষণ না তারা পরীক্ষাটি সহ্য করে, আর যদি তারা এখনও বিদ্রোহী থাকে ঈশ্বর তাদের কাছ থেকে তার আলো প্রত্যাহার করেন এবং তাদের অন্ধকারে রেখে দেন। পিতৃপুরুষ ও নবীরা ৬৬-৩৭